কোন জীবের যদি সংসার কর্ম হয়, যেমন ভাগবতে বলেছেন ওটা চৈতন্যের জন্মের কথা, আর ভাগবত বলেছেন যে সংসার ভ্রমণ করতে করতে ধর্মতা অভাব অপর্তা ভবের অপবর্ত সংসারের না সবে তা সময় এসে গেছে, আর সংসারটা থাকবে না, বন্ধন ছুটিয়ে যায়, সেই লোক যে নিয়েছে মহৎসঙ্গ করে সেখানে পড়ে। আর অন্যাবিলাস এসে ছুটে গেল, তার তো অন্যাবিলাস নিয়ে এসেছে, সে দেখল যে হ্যাঁ এ তো মন্দ নয় করেন। সুতরাং মানব জন্মের একমাত্র কৃত্য সব বিষয়ে আমার সন্দেহ নয়। এই কথাটি পরিবার যেরকম জোরের সহিত করেছেন পৃথিবীতে অন্য বলবার লোক এই রাজ্যের লোক যারা কেউ নয়। ভগবত জ্ঞান লাভ করাই মনুষ্য জীবনের চরম ফল। এই দমনশীল জগতে মানুষ হয় দেবত্বের দিকে অগ্রসর হইবেন, নতুবা পশুত্বের দিকে অগ্রগতি হইবেন। ভগবানের সেবার কথা বাদ দিয়া যে আমি নিত্য ভগবানের নিত্য দাস নহে, সেই নশ্বর আমি কখনো অসুবিধা বা মঙ্গল লাভ হয় না। কলিকতার দুর্ভিক্ষ হইতে আমার যকে রক্ষা করেন এমন বান্ধব কে আছে? মানুষ জাতির অহংকারের বশবর্তী হইয়া এতদূর দুর্বিবেকে যে কুসিদ্ধান্ত বাক্যগুলোকে সিদ্ধান্ত করিয়া প্রচার করিবার গাম্ভীরতা করেন এবং এই কাহিত বিবেচনার বিরুদ্ধে বন্ধায়মন হইয়া আপাত মধু ইন্দ্রিয় প্রাপন পর কথাটি বরণ করিয়া নিজের বা নিজেই কুঠার আঘাত করে প্রভাবে। যদি আমরা পশুর স্বভাব ব্যক্তিগণের সঙ্গ হইতে পৃথক সঙ্গে অসুবিধা পাই, তবে আমাদের মনুষ্যের মঙ্গলের সম্ভাবনা। মানুষ ঐরূপ অসৎ সঙ্গে পতিত হইলে কখনো খুব প্রাকৃত বাহাদুর, কখনো প্রাকৃত পাগল হইয়া যান। যিনি সর্বদা পরিষেবা তৎপর তার সঙ্গ ছাড়া আর অন্য কিছু করিব না। হরিভজনই মনুষ্য জীবনের সার্থকতা এবং কাল বিলম্ব না করিয়া এই মুহূর্ত হইতে হরিভজন করিতে থাকিব। এইরূপ দৃঢ় উৎসাহ নিশ্চয়ত হইয়া আমাদের মনুষ্য জীবনে চরম কল্যাণ সাধনে গতি হওয়া আবশ্যক। আমরা যদি কাল বিলম্ব করি তবে অন্য বহির্মুখ অসক্র আমাদের নিকট আসিয়া আমাদিগকে দুষ্ট পরামর্শ দিবা সুযোগ ও সময় পাইবে। তখনও তারা বলিবে শরীরামাজ্ঞাম কোন ধর্ম সাধন, তখনও তারা বলিবে স্বদেশের সেবা করাই পরম ধর্ম, কখনো বা তাহারা বলিবে যে গ্রামে বাস করিতেছ সেই গ্রামে সেই গ্রাম্য দেবতা বা সমাজে মনুষ্য মহত্ব বিবর্তন করাই তোমার ধর্ম। এইরূপ নানা দেহ ধর্ম ও মনোধর্মের উপদেশ প্রদান করিয়া তারা আমাদের সর্বনাশ সাধন করিবে। তাহাদের মনোহর বাক্য শুনিয়া আমরাও তখন বলিব যখন ঈশ্বর আমাদিগকে কুকুর দন্ত ফ্যালেন্টি প্রদান করিয়াছেন, এত পশু পক্ষী মৎস্যাদী জন্তুসমূহ সৃষ্টি করিয়াছেন এবং সেইগুলিকে আমাদের খাদ্য ও শরীর পুষ্টি উপযোগী করিয়া পাঠাইয়াছে, তখন আমরা ওইগুলি ভক্ষণ করিয়া আমাদের দেহের পুষ্টি এবং আমাদের দেহের সম্পর্কযুক্ত যাবতীয় লোকে দেহের পুষ্টি নিদান করিবে ও করাইব এবং ওই সকলকেই ঈশ্বর নিবৃত্ত কর্তব্য বলিয়া প্রচার করিব। তখন আমাদের বিচার হইবে যেহেতু আমরা যুবক সেহেতু আমরা যুবার ধর্ম অবশ্যই প্রতিপালন করিব, যেহেতু ঈশ্বর আমাদেরকে একাদশ ইন্দ্রিয় প্রদান করিয়াছেন সেহেতু আমরা তত্ত্ব ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয় ভক্ত যাবতীয় সামগ্রী সংগ্রহ করিয়া ভোগ করিব, আর আমাদেরই ইন্দ্রিয় বৃত্তির পরিচালন দ্বারা সুখ সুবিধা ও যোগের জন্য ঈশ্বরের আত্মায় পা নয়, যোগ নয়, নাসিকা নয়। সুতরাং তাহাকে নিরাকার, নির্বিশেষ, নির্বিবাদ, নিরঞ্জন প্রভৃতি করিব। এবং যত চক্ষু কর্ণ নাসিকা জীবাও সমগ্র বাহ্যগতের বিষয় সমূহ সমস্ত আমাদের মুখের জন্য প্রস্তুত হইয়াছে। ইচ্ছা অপরাধময় বিচার জগতে প্রচার করিব। তখন আমাদের নিত্য মঙ্গলের পরিপন্থী ব্যক্তি দিয়েকেই আমরা বন্ধু করিয়া বরণ করিব। কারণ তাহারা আমাদিকে ইন্দ্রিয় তৎপরের অনুকূল কথাগুলি বলিয়া আমাদিকে আপাত মধুর সুখের পথ দেখাইবেন। কিন্তু সকল বন্ধু কতদিন পর্যন্ত যথার্থ বন্ধু কার্য করিবেন? তাহাদের কতদূর ক্ষমতা বা সামর্থ্য আছে? আমরা কি ওই সকল বন্ধুর স্বরূপ বিচার করিবার বা তলাইয়া দেখিবার একটুও সময় পাই না? এই ইন্দ্রিয় সমূহ তারা আমরা বাচ্চাজগৎ দেখিতেছি, সেই ইন্দ্রিয় সমষ্টি কি আমি? ভগবান থাকুন বা না থাকুন, তাহলে আমাদের প্রতিবৃদ্ধি নাই। আমরা কিন্তু নিত্য ধর্মের আলোচনা ছাড়িয়ে দিয়া বর্তমান কালে দেশ বা সমাজ শাসন সিভিক অ্যাডমিনিস্ট্রেশন লইয়া ব্যস্ত। আমরা অনেক ধর্মের নাম করিয়া অধর্মকেই ধর্ম করিয়া বুঝিয়া রেখেছি। অত্যন্ত নাস্তিক ব্যক্তিকেই ধার্মিক ও ঈশ্বর বিশ্বাসী মনে করিতেছি। অত্যন্ত বিষ্ণুবিরোধী বিরোধী বৈষ্ণব অপরাধী ব্যক্তিকেই পরম বৈষ্ণব বলিয়া কল্পনা করিতেছি। ওরা দেয়া কথাকেই ধর্মপ্রদেশ বলিয়া মনে করিয়াছি। পুণ্য পাপের অর্জনের জন্যই নানাবিধ চেষ্টা করিতেছি। সকলা পুণ্য পাপ ত্যাগ করিবার চেষ্টা সব দেখাইয়া নাস্তিক হইয়া পড়িতেছি। রুগ্ম বর্ণন কর্তারমীশন পুরুষম ব্রহ্মজনীন তদা বিদ্বান পুণ্যপদে বিধুর নিরঞ্জন পরম সাঙ্গম করিতে বলেন। যখন ব্রহ্মজনীতে অর্থাৎ ব্রহ্ম যা অঙ্গকান্তি, সেই হেমকান্তি পরমেশ্বর পুরুষোত্তমকে জীব দর্শন করেন, তখন তিনি বিদ্বান হন এবং পুণ্যবাদ প্রবৃত্তি প্রত্যাগ করেন। তখন তিনি অঞ্জন অর্থাৎ মনোধর্মের মরিণতা হইতে নির্মুক্ত হইয়া হরিসেবায় নিযুক্ত করিয়া পরমসাম্য বা শান্তি অবস্থ লাভ করে। কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত, মুক্তি মুক্তি সিদ্ধিকাম সকলই অশান্ত। মানুষ কি এতই মূর্খ যে কৃষ্ণ ভজন ব্যতীত তার আর কোন কর্তব্য থাকতে পারে? এরূপ বিচার বা কল্পনা করিয়া পরমার্থপূর্ণ দুর্লভ মনুষ্য জন্মকে অকাতরে নষ্ট করতে পারে? জীবে কৃষ্ণ ভজন ব্যতীত আর কোন কর্তব্য নয় বা থাকিতে পারে না। এ বিষয়ে আপনারা কি একবারও বিবেচনা করেন না? একবারও ভাবিয়া দেখেন না? একবারও মনুষ্য নামের সার্থকতা দেখাইতে পারেন না? নিরন্তর হরিভজন করুন, সর্বজিৎকে হরিভজনে নিযুক্ত করুন। সকল জীবের চেতন ব্যক্তির নিকট হরিভজন করিবার কথা কীর্তন করুন। সকল জীবের সকল অজীবের কৃষ্ণ ভাবকর্তৃ অবস্থান একমাত্র পরিপূর্ণ সার্থকতা। সমস্ত ইতর চেষ্টা পরিহার করিয়া কৃষ্ণ ভাবকর্তৃ চেতনের ব্যক্তি সমূহ নিযুক্ত করাই আমাদের একমাত্র কর্তব্য। বহু বস্তু কখনো আমাদের পুষ্ট হইতে পারে না। সর্বপুষ্টতম বস্তু প্রভাবান হইয়া অন্যান্য বস্তু সমেত স্বতন্ত্রভাবে পূজায় আর কল্পিত হইতে পারে না। বিষ্ণুর পর পরম্পর তিনি আমাদের একমাত্র জীবন বস্তু। বন্ধা কল্প স্বরূপ ভক্ত কৃপা কিন্তু প্রতিদান মোকাবলে
মহারাজের আবির্ভাব বিধি পূজা পালনের জন্য আমরা এখানে সমবেশে। তার আবির্ভাব বিধি হচ্ছে সূর্যাগ্রন্থ, কিন্তু দৈবক্রমে পঞ্চমীটি চতুর্থীর দ্বারা ভিক্ষা হওয়ায় আজকে ষষ্ঠীতে পঞ্চমীর তিথিকৃত আমাদের পালন করতে হচ্ছে। কেননা কালকে পরস্পর যোগে চতুর্থী ভিক্ষা হয়েছিল, আজকে পঞ্চমীর গন্ধও নাই, তথাপিও পঞ্চমী ওই ষষ্ঠীতেই পালন করতে হবে। এই পূজ্যপাঠ ছিল মহারাজ আমার প্রশ্ন পরিদর্শক এবং শিক্ষার গুরুকে, তাই সর্বাগ্রে তার শ্রীচরণে এবং তিথি বরার শ্রীচরণে প্রণাম। এই ছিল মহারাজ এই শ্রী সারস্বত গৌড়ীয় আসন ও মিশন প্রতিষ্ঠা করেন। উনি একজন প্রভুপাদের প্রিয়তম শিষ্য। প্রভুপাদ যেমন ভগবত কর্তৃক প্রেরিত হয়ে এই জগতে এসেছিলেন জীব উদ্ধারের জন্য, তেমনি প্রভুপাদ আবার তার সাঙ্গমাঙ্গ রূপে এইসব মহাত্মাগুলোকে জগতের কল্যাণের জন্য, জগতের ভগবান কল্যাণ বিস্তারের জন্য ভক্তগণকে প্রেরণ করে, সময় সময় তিনি নিজেও আসেন। তা শ্রী গুরু পূজা বা ব্যাস পূজায় অভিহিত হয় এইসব ভগবানের জনগণ যদি জগতে আবির্ভূত না হন তাহলে জগতের একটা জীব উদ্ধার হতে পারে। আপনারা প্রত্যক্ষভাবে লক্ষ্য করুন যে শ্রীল মহারাজ এই শ্রী আসনটি রচনা করেছিলেন বলে, স্থাপনা করেছিলেন বলে আজ তার অনুগ্রহে কত লোক এখানে হরিকথা শুনবার সুযোগ পাচ্ছে, এবং কেহ কেহ এই গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষিত এবং শিক্ষিত হয়ে হরিভজন করবারও সুযোগ পাচ্ছে। আবার কেউ কেউ অবশ্য দৈবদোষে ভ্রষ্ট হয়ে যাচ্ছে, সে কথা সত্য। তাহলেও যতদিন যত সময় কেহ এইসব ভক্তি প্রতিষ্ঠানে অবস্থান করে ভক্তিমূলক কার্যের আনুগত্য করবেন তাদের যে মঙ্গল হবে সেটা তারও বিধ্বংস করতে পারবে, সেটা তাদের জন্য অক্ষয় অব্যয়কাল অপেক্ষা করবে। এইসব মহাত্মারা আবির্ভূত হয়ে একদিকে যেমন মঠ মন্দির প্রকাশ করেন, তাদের বিগ্রহ সেবা স্থাপন করেন, আবার স্বাস্থ্য ভক্তি সিদ্ধান্তপূর্ণ স্বাস্থ্য জগতে প্রচার করে যত অসিদ্ধান্ত কুসিদ্ধান্ত সেইগুলো সব নিরসন করে, এটা একটা বড় মহৎ উপকার। আর এরাই জীবগণকে উদ্ধার করবার জন্য নানা দেশে নানা স্থানে নানা ভাষায় ভগবানের কথা প্রচার করে থাকে। যে প্রচারের ফলে নানা দিক দেশ হতে বহির্মুখ জীব উদ্ধার হয়ে এই পরমার্থ রাজ্যে প্রবেশ করতে পারে। তাহলে এখন দেখুন এইসব মহাত্মাদের যদি আবির্ভাব না হয় তাহলে তো জীবের উদ্ধার হয়। শ্রীমদ ভাগবতী বিদুর বলেছেন যে কৃষ্ণবিমুখ জীবগণ ভগবানের ভক্তগণের কৃপাক্রমী জগতে উদ্ধার, এবং এই কৃষ্ণবিমুখ জীবগণকে উদ্ধার করে কৃষ্ণভক্তি শিক্ষা দেওয়ার জন্যই ভগবান তার ভক্তদিগকে জগতে প্রেরণ করেন। আমাদের পূজ্যপাদ সুশীল মহারাজও ভগবানের এক প্রিয় ভক্ত, আমাদের গুরুদেবের একজন প্রিয়তম ভক্ত। তিনি কত জীবকে উদ্ধার করে গেছেন, প্রভুপাদ বলেছেন ব্রহ্মাণ্ডের মধ্যে একটা জীবকে যদি কেউ হরিভজন করাতে পারে তাহলে অনন্ত যদি হাসপাতাল করা অপেক্ষাও পর্বতারের কাজ। কিন্তু এই সকল মাপ তারা জয় বিধান বদান দুর্গের মধ্যে একটু যে জীবকে উদ্ধার করেছেন সেটা তাদের কত করুণা, কত ঐশ্বর্যের প্রয়োজন। একটা মানুষকেও হরিকথা শোনানো যায় না। হাজার প্রভুপাদ বলতেন শত শত কেমন রক্ত খরচ করেও একটা লোককে হরিকথা শোনানো যায় না। পশু চিকিৎসক যেমন পশুর মুখ বেদন করে সেই মুখের মধ্যে ঔষধ ঢেলে গিয়ে মুখটি চেপে ধরে থাকে, তারপরে আস্তে 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 সেই ঔষধটা পশু গিলে ফেলে, তবে তার রোগ আরোগ্য হয়। এমনি আমরা নরপশু শরীর বিমুখ জগতে চলে আছি। আমাদের এই রকম পরদুঃখ দুঃখী ভগবত ভক্ত ছাড়া আমাদের মুখ বেদন করে এইরকম ঔষধ জেলা বেঁচে এই ভক্তিযুক্ত কথা বৈরাগ্যযুক্ত ভক্তির পান করাবে যে পরদুঃখ দুঃখী গুরুদেব বৈষ্ণবগণ ছাড়া আর কেউ তারা কত কৌশল করে কত চেষ্টা করে আমাদিগকে এই হরিকথা শোনা। আমরা তো হরিকথা শুনবার লোক না, বিষয় কথাই ভালোবাসি, বিষয় কথাই শ্রবণ কীর্তন স্মরণ করি। আমাদের কানে হরিকথা শোনানো বড় কঠিন, কিন্তু সে পরোপকারে কোন তুলনা নাই। পৃথিবীতে অনেকে একটু হাসপাতাল করে স্কুল করে লোককে কিছু উপকার করে মনে করে আমরা অনেক উপকার করলাম লোকে, কিন্তু সেটা একটা উপকার বটে, জাগতিক হিসাবে উপকার, সাময়িকভাবে উপকার, কিন্তু হরিবিমুখকে হরিকথা শুনে যে বিমুখতা দূর করে দিয়ে যে উপকার, সে একেবারে প্রিয় উপকার, নিত্য উপকার, একে অমঙ্গলময় দয়া বলে সব। তারা একদিন তার ত্রিমূর্তি দর্শন করেছে, তার শ্রীমুখে কথা শ্রবণ করেছেন, তার মুখনিষ্ঠিত কীর্তন শুনেছেন, তারা আজও ভুলতে পারবে না, কোনদিন ভুলতে পারবে না। তাহলে একটি লোক এসে গেলে তাতে তিনি বললেন, ও আরতি মহারাজ একটি কীর্তন, কি তার বকুর, কি অলৌকিক দৃশ্য হওয়া যায়। সত্যি এই মহাত্মাই একদিন গীতার একটি শ্লোক পাঠ করেছিলেন, সেই পাঠ শুনেই আমার শিক্ষা শেষ হল। এবং সাধারণ বাধা দুদিনের মধ্যেও আমি মহারাজের কৃপায় প্রভুপাদের চরণে সমর্পিত করেছিলাম। আমরা তো অজ্ঞ ছিলাম, অন্ধ ছিলাম, তখন কোন একটা শহরে যেখানে থেকে পড়াশোনা করছি সেইখানে ছাত্রগণ মিলিত হয়ে বিবেকানন্দের জন্মোৎসব করছি, কত আনন্দ দেবে। তারপরে কয়েকটি ছেলে বলল আজকে শহরে একজন সাধু নেমে, যদি আমাদের এই সভায় তাদের এনে সত্যিটা পড়ানো যায় তাহলে ভালো হয়, দেখো যদি হয় তো ভালো। সেই সাধু এই মহারাজ, তার সঙ্গে 30 জন লোক ছিল, এত বড় পার্টি সেখানে গিয়েছিল। তারপরে ছেলেরা তাকে আহ্বান করে নিয়ে এলেন, তিনি তোমার ভগবত গীতা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সুরক্ষী পাঠ করল। এমন পাঠ, এমন হরিকথা, ওই একটি শ্লোকের মধ্যে যে গীতার সমগ্র ভার বস্তু নিহিত রয়েছে, সে জানাতে পারে। শুনে তখনই মনে হল এই মহাত্মার সঙ্গে চলে যাবে, কেন আর সংখ্যা কিসের জন্য সব এই এক ঘন্টা দেড় ঘন্টা পাঠ শুনি, সংসারের সমস্ত মায়া মমতা বিসর্জন করে তার সঙ্গে চলে যাব, এই সিদ্ধান্ত হয়ে তারপরে তার উজ্জ্বল নিত্যচিত্র ও আজও মনে সেই উৎসবে তিনি উদ্ধার করে নিয়ে এসে তার গুরুচরণে প্রভুপাদের চরণে কোন ভাগ্যে কোন কৃপা ছাড়া সেই ছাড় হয় সে আর সেই করছে প্রত্যেক পুষ্পাশ্রমের লোক বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু সে চেষ্টা ফলবতী হয় নাই, সাধুর কৃপাই ফলবতী হয়েছে। তিনি গুরুচরণে আমাকে সমর্পণ করে দুর্গাহ করে দিলেন, কত বড় দিলেন যে আমাকে তিনি দিলেন তার তুলনা নাই, আজও সেই উৎসব দিতে পারব না, কোনদিন পারব না কোনজন, তাই তার দূরদূরতার চিত্রটা আছে তার আনুগত্যে পুরো প্রভুপাদ সেবা বাংলা যুগে প্রভুপাদের চরণে আমাকে সমর্পণ করেছেন তা নয়। পর আবার সেই উৎপাদ গেল তখন তো এইটাই যেমন আস্থাহীন হয়ে পড়ল, তখন তারা বাধ্য হয়ে ওই সরকারের দলে ফিরল মায়াবাদী লোকের বিশ্বাসে দিতে পারল। আবার প্রভুপাদের পর যদিও বা কোন রকমে একটু চলাচলা দিয়ে একটু দাঁড়ালো, আবার সেই জিনিস চলে গেলে নকল আর কতক্ষণ থাকবে, সে নকল তো বেশিক্ষণ থাকে না, নকলের মধ্যে একটু ভালো নকল আর মন্দ নকল এই তফাৎ ছিল, নকল তো নকল আসল তো আসল, তা আসল জিনিস তো এখানে তৈরি হয়, এই হচ্ছে একটা বিপদ। তিনি আসল খাঁটি শুদ্ধ তিনি এখানে তৈরি হয় না, ভগবান তার রাজ্যকে ইচ্ছা করে পাঠান, সেটা তো সব সময় হয় না, ভগবানের যখন ইচ্ছা হয় জীবোদ্ধার করবার জন্য তখন তিনি জীবের উদ্ধারের জন্য নিজের জনকে জগতে পাঠান। তুমি যাও যেমন প্রভুপাদ এলেন, যেমন ভক্তিবিনোদ ঠাকুর এলেন, এসব ভগবানের নিজেও জন তাদের পাঠিয়েছিলেন, তাই ভক্তিবিনোদ ঠাকুর এসে মহাপ্রভুর নাম, মহাপ্রভুর নাম, মহাপ্রভুর কাম মানে তার অভিলাষ পূর্ণ করবার জন্য চেষ্টা করেন স্থাপন করেন, তারপরে তো প্রভুপাদ এসে এটা আরো সুবিচ্ছিন্ন রূপে করতে পারে, কিন্তু এখানে কারখানার তৈরি জিনিস নয়, এটা কারখানায় তৈরি হয় না, এই যে গানটি একটু আগে হল যেমন দুর্নতিনী সংসার ভিতরে পড়িয়া তিনি আমি পবনিত জন তোর মহাজনে পাঠাইয়াছিল, জীবকে উদ্ধারের জন্য ভগবান কোন মহাজনকে পাঠিয়েছেন, যখন পাঠান তখনই জগতের গৌর সদগুরু সূর্যভক্ত গুরু ভগবানের প্রিয়জন গুরু লাভ করতে পারে, তা না এলে কত চেষ্টা করতে হয়, অধিকাংশ মায়াবাদ
আদিগুরু বলুন, সহকিয়া গুরু বলুন, কর্মী গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু, কন্যাবিলাসী গুরু, এগুলো তো এখানে তৈরি হয়। এগুলো কারোর বাড়ি হয়তো রান্না করছে, রান্না করতে করতে তার মনে কি হয়ে গেল, সে সাধু হয়ে গেল, পাওয়ার পর তৈরি হয়ে যাচ্ছে সাধু হয়ে গেল। হয়তো সামান্য লেখাপড়া শিখল, কিছু চাকরি করলো, তারপরে তার মনের মধ্যে কি একটা ভাবলো, সে একটা সাধু হয়ে গেল, একটা দল তুলে দৌড়লো সৃষ্টি করে গেল। এগুলো এখানে তৈরি, এগুলো নিজেরা নিজেরা গুরু হয়, গুরু বেড়ে যায়। এই গুরু মানতে পারে মায়াবাদী, মায়াবাদী নিজে নিজে হতে পারে, কর্মী হতে পারে, জ্ঞানী হতে পারে, যোগী হতে পারে, অন্যাভিলাষী গুরু হতে পারে, সহজিয়া হতে পারে, এরা নিজেরা নিজেরা এখানে গুরু হতে পারে। এবং তারা হলে চালা চামন্ডি এসে যুদ্ধ, চালা চামন্ডি যুদ্ধে না কোন অজ্ঞাত পূর্ণীভূত সুখী ফলে রবিবারের চরণাশ্রয় পাওয়ার আশা করেছিলাম বা পেয়েছিলাম বলে অভিমান করি এখন, কিন্তু তাতে আমরা যে জিনিসটা জানলাম তাতে দেখলাম শুদ্ধ ভক্ত গুরু কম মাইতে পেলাম। কিন্তু আবার দেখলাম সেই শুদ্ধ ভক্তদের মধ্যে পরম্পরাক্রমে এখন এসে গেছে, যেটার মধ্যে যেমন ঢুকেছি কোন মতটা আমি দখল করবো, এই চিন্তাটার মাথায় এই ঘন্টা বেশ ভালো, এই ঘন্টায় তো আমি এসেছি, এই ঘন্টা দখল করিনি, এখানটা দখল করতে গোটা যায় সমর্থক চাই, সমর্থক তো সকল ব্ল্যাক মার্কেটের সমর্থক দেবে, রাজ্যেরও সমর্থক দেবে, সমর্থক জোগাড় করে ফেললো, দেখলে যে হ্যাঁ আমার তৈরি তিনটা সমর্থক হয়েছে, যেমন তো আমি এখন পেরিয়ে দিই, এখন আমার যা ইচ্ছা তাই করতে পারবো। কিন্তু ঈশ্বর যে আছে সেই বিশ্বাস করে ঈশ্বর যে আছেন সেটা ভুলে যায়। ঈশ্বর যে একজন দণ্ডমন্ডির হত্যাকর্তা কর্মফল দাতা আছেন সেটা সমর্থক ভুলে যায়। গুরুর অপ্রকটে তো মত নিয়ে গোলমাল করে এসে ভালো, গুরু প্রকটেই গুরুকে অগ্রাহ্য করে মদ হবে, মদ হবে মদ হবে তাই এবং বিদেশ করে তিনি নিয়ে যাবেন সেটা বলবেন, এমন অন্ধভূত হয়ে যায়, বুঝতে পারে না যে আমি যেখানে এত গন্ডগোল করছি আমার তো এক মিনিটে 15 পয়সার প্রস্তাব তাই নিতে হয়ে গেল। তৈরি মায়া এমন উনি তো গুরুর কাছে আসে না, এরা যে অন্য মতলব নিয়ে, সুতরাং সেই মতলব সৃষ্টি করবার তালুম থাকে, কাকে হটিয়ে দিয়ে কাকে বসবে, তার দলে লোকগুলো তো না সমস্ত তুলে তো যখন ওখানে ছড়িয়ে দেওয়া হয় তখন সেগুলো বলে হায় হায় আমার কি হলো, আরে কি হলো যাও যে যা সমর্থক তার কাছে থাকুক। এই তো এখন গুরুবঙ্গ বিষয় ভাবনাটা কি করে ছিনিয়ে নেব, কিন্তু গুরুদেবের কি উপদেশ, গুরুদেবের কি শিক্ষা, গুরুদেব কি আশ্রয় করলাম কেন, কেন একদিকে যেমন ভগবানের নির্যাতন গুরু লাভ করা এ বহু ভাগ্যের মানুষ, পুঞ্জীভূত স্বীকৃতি সঠিক জন্মের স্বীকৃতি হলে এটা হয়, এবং সেটা বলেছেন চৈতন্য চৈতন্যতে নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে ছিলে, নদীতে কাঠ ভেসে যাচ্ছে, সেটি চলেছে কত কাঠ, এর মধ্যে একটা কাঠ দৈবক্রমে তীরে থেকে, এটা যেমন দৈব ঘটনা আমি তো দেখি, তেমনি সংসার থেকে ভাসমান দিন ভেসেই চলেছে, অনাদি কাল স্টেটেতে ভেসেই চলেছে, কিন্তু দৈব যুগে কোনো না কোনো জন্ম জন্মান্তরী স্বীকৃতির প্রভাবে ওই মহাপুরুষ যেখানে সেই জন্য থেকে গেলে সে অল্পভাগ্যের লোক হয়েও থেকে যেতে পারে, কাঠের তার গুণাগুণ বিচার করা যায় না, থেকে যাচ্ছে তার মধ্যে একটা টুকরো থেকে যেতে পারে, একটা বড় কাঠ একটা ফল ফিরে যেতে পারে। কিন্তু আসল কথা বলেছেন, যার সংসার ক্ষয়ন্মুখ কোন ভাগ্যে কোন জীবের সংসার যদি ক্ষয়ন্মুখ হয়েছে যে এর মধ্যে এই জীবটার সংসার ক্ষয় হওয়ার অবস্থা হয়েছে কি, তা যদি হয় তাহলে সদগুরু বৈষ্ণব ভগবানেতে শ্রদ্ধার অধিপত্তি হবে, তাহলে মঙ্গল হবে। আর সংসার ক্ষয় হওয়ার না হলে মঠে এসেও সংসার করবে, বাইরে যে মঠে আছে, বাইরে যে দেবো করে আছে, বাইরে টিকে টিকে নিয়ে বসে আছে, কিন্তু সংসার বিষয়ভোগের বাসনা কি করে ভোগ করব, কতটা ভোগ করতে পারব, কতটা সমর্থক আমি জোগাড় করতে পারলাম, সমর্থকের উপর। কিন্তু উপরে যে খোদা করলাম তার দিকেও তাকায় না, আর যে গুরু জীবিত আছে তাকেও দরকার, সে কি করবে, আমি তো পেয়ে গেছি তোর বেশি পনেরো পয়সা পুরস্কার, ওগুলোকে বের করে দাও। আর যদি বিশেষ কি করবে থাকি, এই তো কর পনেরো পয়সা কর, এই তো বাহাদুর, এই তো বাহাদুর। এখন ব্যাপার হয়েছে আমার এখন অন্তিম কাজ, আগে যেমন ভোগ কর অপরাধ করলে সঙ্গে সঙ্গে একেবারে গেটাই করে দিয়েছি, সে বিএ পাস হোক আর এম এ পাস হোক আর যেই হোক মন্দিরের সীমানায় আর পা দেবে। এখন আমি মরণাপন্ন, আমি যাব তা আর কাকে কি তাড়াবো, তাড়াবার দরকার নেই, কাকে দিল তবে যে আশায় মৌচাক ভেঙেছে চাকটা ভেঙে দেওয়া, মৌচাকটা ভেঙে দেওয়া, এটা জীবিত কালে আমি থাকতে দিতে পারি। তবে হ্যাঁ, একেবারে ধরতে যাবে কেন, তার যদি কোনোদিন অনুগ্রহ হয়, কোনোদিন যদি নিজের মন নিজে বুঝতে পারে যে আমি কি অন্যায় করেছি, কি দুঃখটা আমার হয়ে গেছে, তাহলে বুঝতে পারে। যাই হোক, এখন এই একটা যুগ এসেছে, গুরু দরকার, গুরুর শিক্ষার দরকার নেই, গুরুর আচরণ দেখতে হবে, গুরু আমাকে কি বলেন সেটা দেখতে হবে, তার বাড়িঘর কথা আছে আমার আর কি আছে, অত সামান্য যাদের বেশি আছে তার কোনটা মেনে নেওয়া যায়, তার শিষ্য পাশটা আছে তার কোন শিষ্য থেকে মেনে নেওয়া যায়। এখন হচ্ছে এসব পরিবর্তন করার লোক, এদের সংসার ভয়ানক অবস্থা আছে না,